দাও ইখলাস এমন মোরে
الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। পারিবারিক ও সামাজিক ব্যাধিতে যেমনটি আপনারা জানেন যে পরিবার থেকে শুরু করে সমাজের যত অসঙ্গতি রয়েছে, যত ত্রুটি বিচ্যুতি রয়েছে মানুষের মাঝে, তা সে আত্মিক হোক কিংবা বাহ্যিক, সেই বিষয়গুলোকে তুলে এনে তার প্রতিকার সম্পর্কে, কারণ সম্পর্কে ব্যাখ্যা অতপর তার সমাধান দেয়াই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আর এই অনুষ্ঠান মাদনী চ্যানেল বাংলা সাজিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তন্মধ্য হতে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি, যেমনটি আল ফিরদৌস বিমা সুরিল খত্তাব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, রহমতে আলম নূরে মুজাসসম রসুলে আকরম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন অনুষ্ঠানের প্রথমে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। সর্বোপরি আমি একটি নিয়তি আমি করাবো, সেটা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই প্রোগ্রাম আমরা দেখব শুরু থেকে শেষ পর্যন্ত। পাশাপাশি এই প্রোগ্রামে যে সকল শিক্ষণীয় মাদানী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকেও সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদুরী চ্যানেলের দর্শক ও শ্রোতা, একজন মানুষ একটি পরিবারের আশা ভরসা, একজন মানুষ একটি পরিবারের বাঁচার মাধ্যম উপায়, একজন মানুষ একটি পরিবারের জীবিকা অর্জনকারী, একজন মানুষ একটি পরিবারের স্বপ্ন। আর সেই স্বপ্নকে যখন কেউ অন্যায়ভাবে গলা টিপে হত্যা করে, সেই জীবিকা নির্বাহকারী ব্যক্তিকে যখন অন্যায়ভাবে হত্যা করে, তখন এর প্রভাব, যে হত্যা করে তার পরিবারে কেমন পড়ে এর প্রভাব, আর যে পরিবারে হত্যা হয়, যে পরিবারের মানুষ হত্যা হয় সেই পরিবারে এর প্রভাব কী পড়ে, সমাজে এর প্রভাব কী পড়ে, এ সম্পর্কে বিস্তারিত আমরা শুনব। পাশাপাশি এও আমরা জানব যে এই হত্যার পরিণাম কী রয়েছে, ভয়াবহ পরিণাম কী রয়েছে, সে সম্পর্কেও আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন মাদানী চ্যানেলের পরিচিত মুখ ইমরান ভাই, পাশাপাশি রয়েছেন আমাদের আলফেসানি ভাই। প্রথমেই আসছি ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই কেমন আছেন?
আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। এতক্ষণে আপনি জেনে গেছেন আজকের আলোচ্য বিষয় কিছুটা হলেও আপনি আঁচ করতে পেরেছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে হত্যা, অন্যায়ভাবে হত্যা যখন সংঘটিত হয়, কোনো মানুষকে নির্দয়ভাবে নির্মমভাবে যখন কেউ হত্যা করে, সেই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে, সেই পরিবারের মধ্যে অন্ধকার ঘনিয়ে আসে, সেই পরিবারে আসার আলো যে একটা প্রদীপ টিমটিমিয়ে জ্বলতে থাকে সেটাও নিভে যায়। একজন মানুষ যখন সেই পরিবারের একমাত্র জীবিকা অর্জনকারী থাকে, যখন সে ঘটনাক্রমে হত্যার শিকার হয়, সেই পরিবারের মধ্যে যে প্রভাব, পাশাপাশি যে হত্যা করে তার পরিবারের প্রভাব, তার যে সামাজিক যে মূল্যবোধ, তার পদমর্যাদা, সে সম্পর্কে যদি বিশদগার করেন আজকে একটু। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সঙ্গে রয়েছেন, এ সম্পর্কে যদি আপনি শুরু করেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আলফেসানি ভাই রয়েছেন, আমরা তার কাছ থেকেও শুনবো। মাদানী ফুল জি, ইমরান ভাই,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমাদের যে প্রোগ্রাম, পারিবারিক এবং সামাজিক যে ব্যাধি, বাস্তবিকপক্ষে শুরুতে যদি আমরা শ্রবণ করি বিষয়ের দিকে, প্রতিনিয়ত হয়তো আমরা অসংখ্য ফ্যামিলির কান্নার আওয়াজ আমরা শুনতে পাই, আর সেই কান্নার আওয়াজ হচ্ছে তাদের পরিবারের যে অমূল্য, অর্থাৎ পরিবারের যিনি মেন কর্তা, যার মাধ্যমে একটা পরিবার পরিচালিত হয়, কোনো না কোনো মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।
জি,
এভাবে যদি আমরা রফিক ভাই আমরা দেখি, যদি আমরা পুরো বছরের হিসাব যদি আমরা নিই, শুধু আমাদের আমাদের কান্ট্রি, আমাদের বাংলাদেশকে যদি আমরা হিসাব করি, তো অসংখ্য ফ্যামিলি বর্তমানে আমাদের মাঝে উপস্থিত, যে গত মাসে হোক অথবা এই মাসে হোক অথবা 2021 সালে হোক, 2020 সালে হোক, পিছনে যদি আমরা তাকিয়ে দেখি, অসংখ্য ফ্যামিলি বর্তমানে যারা একেবারে করুণ অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছে, এর কারণ হচ্ছে তাদের পরিবারের যিনি মূল কর্তা ছিল, যার মাধ্যমে পরিবার পরিচালিত হতো, তাকে কোনো না কোনো মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে,
হত্যা করা হয়েছে।
আর এই কান্নার যে আওয়াজ,
আহা,
এই কান্নার আওয়াজ যদি আমরা দেখি, এটা দিন দিন কিন্তু
বেড়েই
চলেছে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া আমাদের সামনে, প্রিন্ট মিডিয়া,
পুরো ওয়ার্ল্ড এখন
আমাদের হাতের মধ্যে আমরা শুনতে পাই। হয়তো এমন কিছু ঘটনা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরালও হয়, সবাই জানতে পারে, সবাই শুনতে পারে, যে হঠাৎ করে অমুকের ইন্তেকাল হয়ে গেল, অমুককে এভাবে আপনার কতল করে দেওয়া হলো, খুন করে দেওয়া হলো। কিন্তু বাস্তবিক যদি আমরা এটার প্রথম যে বিষয়টা যদি আমরা দেখি, আপনার একটা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা শব্দ আপনি উচ্চারণ করলেন, যে উভয় ফ্যামিলি।
জি জি,
প্রথমত যাকে আপনার খুন করে দেওয়া হচ্ছে, যাকে কতল করে দেওয়া হচ্ছে, এর মাধ্যমে যদি ওই ব্যক্তি, যদি ওই ফ্যামিলির যদি মূল কর্তা হয়ে থাকে, যার মাধ্যমে উপার্জন, তাহলে এর পরবর্তী ও পরিবারের কী অবস্থা হয়, এটা আমাদের সামনে। পূর্বের অসংখ্য ফ্যামিলি থেকে আমাদের অভিজ্ঞতা, কিন্তু পরক্ষণে যদি আমরা দেখতে পাই, যার মাধ্যমে এই কাজ সংগঠিত হয়, সমাজের ঘটনা তো ঘটেই যায়, কিন্তু ঘটার পরে কিন্তু তার সামনের যে সময় অতিবাহিত হয়,
প্রায়শ্চিত্র এবং পানিশমেন্টের
সময় হয়,
লাঞ্ছিত, অপমান,
লাঞ্ছিত, শুধু কি তারে হয় না, তার মাধ্যমে তার বাবা লাঞ্ছিত হচ্ছে, তার মা লাঞ্ছিত হচ্ছে, তার ভাই যারা, তারাও সমাজের কাছে মুখ দেখাতে
পারছে না, তাদের কি অপরাধ ছিল,
তাদের কি অপরাধ ছিল। কিন্তু এর কারণে, কিন্তু ওই ব্যক্তির কারণে, তার ফ্যামিলি মেম্বার, অন্যান্য যারা আছে, তারাও কিন্তু মানুষের কাছে এক প্রকার কালানিং হয়ে যাচ্ছে। আমি এখানে একটি, যে ইসলাম, যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি,
জি,
মুফতি আহমদ ইয়া খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরআতুল মানাজির পঞ্চম খণ্ডের 247 নম্বর ফিস্টার মধ্যে একটি হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, কাল কিয়ামতের দিন লেনদেনের ক্ষেত্রে সর্বপ্রথম অন্যায়ভাবে রক্তপাত, হত্যার বিচার হবে।
আল্লাহু
আকবার। অতঃপর তিনি বলেন, ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখানে ইসলামের, আমি যদি একজন এজ এ মুসলমান হিসাবে যদি আমি একটু ভাবি, যে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে, যে কাল কিয়ামতের দিন ইবাদতের ক্ষেত্রে নামাজের হিসাব হবে, কিন্তু আনুষাঙ্গিক লেনদেনের ক্ষেত্রে এক ফার্স্ট হিসাব হবে হত্যার ব্যাপারে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামের মধ্যে
জঘন্য একটা অপরাধ,
জঘন্য একটা অপরাধ। কিন্তু আজকে হয়তো এই বিষয়টা আমাদের এলমে দিন না থাকার কারণে, আজকে আমাদের সমাজে দিন দিন বিভিন্ন কারণ, এখানে কিন্তু রফিক ভাই, আমরা যদি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওই হাদিসে মোবারকার দিকে আমরা চলে যাই, যেটা এর সাথে অনেকটা মিল আমরা দেখতে পাচ্ছি, অনেকটাই না, হয়তো 100% মিল আমরা দেখতে পাচ্ছি,
আল্লাহর নবী যে সকল হাদিস
ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এর মধ্যে একটি হাদিসে মোবারকা, তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, যে তোমাদের মাঝে এমন একটা যোগ আসবে,
আচ্ছা,
এমন একটা সময় আসবে যে হত্যার কারণ বের করা যাবে না, মানে মানুষকে কতল করা হবে, দুটা জিনিস, একটা হচ্ছে যে কেন হত্যা করা হয়েছে, উদ্দেশ্য কী ছিল, এটার কোনো আলামত বের করা যাবে না, আবার যে হত্যা করেছে সেও বলতে থাকবে আমি কেন হত্যা করলাম,
আমি
হত্যা করলাম, কেন হত্যা করলাম, এই জিনিসটা সে বের করতে পারবে না। কিন্তু আস্তে বাস্তবিক যখন কোনো একটা আমাদের সমাজের মধ্যে কোনো একটি এলাকার মধ্যে কোনো মানুষকে খুন করা হয়, খুন করার পরে ফার্স্ট এটাই কিন্তু সামনে আসে যে এই লোককে কারা হত্যা করলো,
খুনের কারণ কি,
কারণ কি ছিল। কিন্তু সর্বোপরি আমরা দেখতে পাই এর অনেকগুলো কারণ সামনে চলে আসে, যে বিষয়গুলো আজকে আমাদের সমাজে আমাদের জানার প্রয়োজন। এর মধ্যে আমরা যদি ফার্স্ট নাম্বার যদি আমরা দেখি, এর মধ্যে সবচাইতে যে বড় যে ভূমিকা আজকে পালন করা হয় সেটা হচ্ছে মানুষের লোভের একটা বড় একটা কারণ থাকে,
লোভ লালসা,
লোভ লালসা একটা বড় কারণ থাকে। হয়তো ইতিমধ্যে আমরা অনেক আমাদের দেশেরও অনেক হত্যার ঘটনা হয়তো আমরা অনেকেই জানি, আমরা অনেকেই শুনেছি, যার সাথে কিন্তু লোভের একটা কারণ ছিল, যাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, তাদেরকে আপনার মারা হয়েছে, এর পিছনে কিন্তু একটা লোভের কারণ ছিল।
ঠিক আছে,
আরেকটা বিষয় যেটা জাস্ট আমরা বিস্তারিত আলোচনার দিকে আসব, আরেকটা বিষয় আমি রফিকবার মাধ্যমে আমাদের মাদানী চ্যানেলের দর্শকের কাছে আমরা বলবো, আমরা সবসময় ওলামা ইকরাম থেকে আমরা একটা বিষয় আমরা শুনে থাকি, আয়ামে জাহেলিয়াত যেটা ছিল, আয়ামে জাহেলিয়াতের একটা বড় যে তাদের একটা বড় একটা বিমারি ছিল, তাদের একটা বড় ব্যাধি ছিল, কিন্তু
অন্ধকার যুগের,
অন্ধকার যুগের একটা বড় একটা তাদের ব্যাধি, সামাজিক একটা বড় ব্যাধি ছিল, কিন্তু মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে শিশুদেরকে হত্যা করা, মানুষকে হত্যা করা। তাহলে আজকে কি আমাদের যখন আমরা ঘটনাগুলো শুনি, আমাদের দেশের ঘটনা শুনি, বিশ্বব্যাপী যখন আমরা দিন দিন হত্যার ঘটনা যখন শুনতে থাকি, তখন হয়তো আমরা ভাবতে থাকি সে আয়ামে জাহেলিয়তের যে আলামতগুলা, যে
সেগুলো ধীরে ধীরে ফুটে উঠছে,
এর একটা ঘটনার দিকে যদি আমরা যাই, কিছুদিন আগেরও আপনার ইন্টারনেটের তথ্য অনুযায়ী কোনো একজন আপনার বাবা তার কন্যা সন্তানকে, তাকে আপনার ওই ঘরের মধ্যে ফানির যে পাত্র থাকে, ছোট্ট শিশু, মাত্র তার বয়স ছিল 10 দিন, ওই ছোট্ট শিশুকে, 10 দিনের ছোট্ট শিশুকে ওই পাষাণ বাবা তাকে ফানির মধ্যে কী করল, তাকে তার মাথাকে রেখে তাকে কী করে দিল, তাকে
ডুবিয়ে
মেরে ফেললো। আর তার স্ত্রী যখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, এই কারণে ওই রাত্রেই সে পাষাণ আপনার স্বামী তার স্ত্রীকে,
খুন করলো,
রাত্রে খুন করলো। তাহলে আমরা দেখি একটু লেটেস্ট ঘটনা, মানে এটা হচ্ছে সচরাচর আমাদের সামনে হচ্ছে। তো এই সকল বিষয়গুলো যখন আমাদের সমাজে ব্যাপক আকারে বেড়েই চলছে, হয়তো আজকে আমাদের আলোচনা, আজকে বিষয় নেওয়ার এরও একটা কারণ হতে পারে।
ইনশাল্লাহ শুনবো বিস্তারিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আজকের আলোচ্য বিষয় হত্যা। এই হত্যা কেন সংঘটিত হয়, কী কী কারণে সংঘটিত হয়, যে কোনো ঘটনার পিছনে একটা ক্লু থাকে, একটা কারণ থাকে, যে কোনো ঘটনা এমনি এমনিতে ঘটে যায় না, সেই ঘটনার পিছনে কি কারণ রয়েছে, যখন সেই ঘটনা তদন্ত করা হয়, যখন সেই ঘটনার প্রেক্ষাপটে যখন প্রবেশ করা হয়, অর্থাৎ ঘটনার পটভূমি যখন তদন্ত করা হয়, তখন সেখান থেকে ঘটনা বের হয়ে আসে যে এই কারণে এই হত্যা সংঘটিত হয়েছে। সঙ্গে রয়েছেন আমাদের আলফেসানি ভাই। আলফেসানি ভাই, কেমন আছেন আপনি? আপনি তো শুনছেনই আলোচ্য বিষয়, আলোচনা চলছে, মাদানী চ্যানেলের দর্শকও আমাদের সঙ্গে রয়েছেন, আপনি যদি এই বিষয়ে কিছু মাদানী ফুল পেশ করেন।
জি, হত্যার ব্যাপারে আলোচনা শ্রবণ করছি আমরা, আর এটা কারোর জন্যই কাম্য নয়।
জি,
যে আমাদের সমাজে, রাষ্ট্রে, আমাদের ঘরে কোনো প্রকার কেউ হত্যা হয়ে যাবে,
এটা পরিবার হোক কিংবা সমাজ হোক, কারোর জন্যই এটা কাম্য নয়, কল্যাণকর নয়।
জি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি ইদানিং কালে আমাদের সমাজের মধ্যে হত্যার সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনার মা তার সন্তানকে হত্যা করছে, বাবা তার মা বাবাকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে, সন্তান পিতামাতাকে হত্যা করছে। এরপরে আপনি যদি দেখেন তাহলে দেখা যায় সমাজের মধ্যে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলছে, মনের মিল না হওয়া, কথায় মিল না হওয়া, সম্পদের কমতি হয়ে যাওয়া,
মানে অনেক সময় তুচ্ছাতি তুচ্ছ কারণেও কিন্তু হত্যা সংগঠিত হয়ে যায়।
এখানে আপনার হত্যাকে তিন ভাগে ভাগ করা যায়।
জি,
একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে হত্যা করা, আর আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে হত্যা করা, আর আরেকটা হচ্ছে ভুলবশত হত্যা করা।
তিনটা কারণ রয়েছে।
জি, প্রথমত কাউরে ইচ্ছাকৃতভাবে হত্যা করে দিল, আপনি তাকে তাক করেই কি কিছু একটা মেরে দিল, ডাইরেক্ট কতল করে দিল, হত্যা করে ফেলল, এটা হচ্ছে প্রথমত। এর তো শাস্তি অনেক রয়েছে, আপনার পার্থিব শাস্তিও রয়েছে, দুনিয়াবী শাস্তিও রয়েছে, আখেরাতের শাস্তিও তার জন্য রয়েছে। দ্বিতীয়ত যেটা অনিচ্ছাকৃতভাবে হত্যা করা, তো এটা প্রথমটার সাথে একটু সাদৃশ্যপূর্ণ।
জি,
কিন্তু হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, যেমন কাউকে আপনি লাঠি দ্বারা আঘাত করলো, পাথর ছুঁড়ে মারলো, অথবা তাকে এমনভাবে আঘাত করলো যে আসলে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করে নাই, এমনিতেই একটা মেরে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বেচারা ওখানে কি
দুষ্টুমি করছিল কিংবা যে কোনো মানে একটা শয়তানি কার্যকলাপ যখন সংগঠিত হয় সেখানে উদ্দেশ্য কোনো কিছুই থাকে না, ঘটনা ঘটে যায়,
অথবা মারামারি চলছে, হত্যার নিয়তে মারামারি না,
হত্যার নিয়তে না,
তাকে মেরে ফেলবে এরকমের না,
এমন
তাকে মারবে অথবা তাকে একটু জখম করবে, তার নিয়ত এটা থাকে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে এটা কি আপনার হয়ে যায়। এরপরে আরেকটা হচ্ছে তৃতীয়ত ভুলবশত হত্যা করা, আর এটা হচ্ছে আপনার যেমন দূর থেকে কোনো শিকারী মনে করে মানুষকে আপনার তীর মেরে দিল, গুলি মেরে দিল, তো এটা হচ্ছে আপনার অনিচ্ছাকৃতভাবে হত্যা। তো অনিচ্ছাকৃতভাবে হত্যা এবং ভুলবশত হত্যা, এই দুইটা জিনিস আপনার বিধান কিন্তু একই পর্যায়ভুক্ত চলে আসে, কিন্তু অনিচ্ছাকৃত হত্যাটা একটু বেশি, আর যেটা ইচ্ছাকৃত হত্যা তার ব্যাপারে তো কোরআন ও হাদিসের মধ্যে দুনিয়াতেও মনে করেন এর ই রয়েছে, আখিরাতের মধ্যেও ই রয়েছে। যেমন আমির আলী সুন্নাহ দামাত বরকাত উমরা আলিয়া এর রিসালা জুলুমের পরিণতি, এর মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন আমির আলী সুন্নাহ দামাত বরকাত উমরা আলিয়া শেখ আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ তালা আলী।
জি,
ওনার উদ্ধৃতিতে উনি তার সফরনামায় লিখেছেন যে একদা আমি বসরা শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছিলাম।
আচ্ছা,
উনি ওনার সফরনামায় লিখেছেন আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাই, তো বলেন দুপুরের সময় হঠাৎ এক ভয়ঙ্কর ডাকাত আমার উপর আক্রমণ করলো, আমার সঙ্গীকে সে শহীদ করে দিল এবং আমাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে আমার উভয় হাত রশি দিয়ে বাঁধলো, আমাকে মাটিতে ফেলে রাখলো এবং তারা পালিয়ে গেল, তারা চলে গেল, ডাকাত সব কিছু নিয়ে একটু নিয়ে গেল, তারপর আবার তাকে বেঁধেও রেখে গেল যে বেচারা কোথাও যাবে অথবা ই করবে কিছুই করতে পারলো না। তো আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ তালা আলাই তিনি খুব কষ্টে তার হাতের বাঁধন খুললেন, খোলার পরে এখন কোথায় যাবেন, রাত হয়ে গেল, চলতে লাগলেন চলতে লাগলেন, তো একদিকে তিনি আগুন দেখলেন, তৎকালীন সময় ঘরের মধ্যে আপনার যে বাতি জ্বালানো হতো, তো প্রদীপ জ্বালানো হতো, তো সেখানে তিনি দেখলেন যে কোনো ঘরে আগুন জ্বলছে, তো তিনি ওই ঘরের দিকে যখন গেলেন অগ্রসর হলেন, তিনি দেখতে পেলেন তাঁবুর মতো, তাঁবুর কাছে গিয়ে উনি বলতেন আল আতাশ আল আতাশ আল আতাশ, আমি পিপাসার্থ আমি পিপাসার্থ, আমাকে একটু পানিয়ে দাও। দুর্ভাগ্যবশত সেই তাঁবুটি ছিল ওই ডাকাত।
আচ্ছা,
তো ডাকাত আপনার এই আওয়াজ শুনে পানির পরিবর্তে খোলা তরবারি নিয়ে বেরিয়ে এল।
ওহো,
পানি তো দেবে দূরের কথা, তাকে তরবারি দিয়ে হত্যা করার উদ্দেশ্যে সে বের হল। তো ডাকাতের স্ত্রী তাকে খুব অনুনয় বিনয় করলো যে এই কাজটি আপনি করবেন না, পথিক এসেছে তাকে পানি পান করিয়ে দেয়, কিন্তু না, সে কিছুতেই সে শুনবে না তার কথা। স্ত্রী কথা তিনি শুনবে না। এক আঘাতেই তার শিরচ্ছেদ করতে চাইল, তার গর্দান উড়িয়ে দিতে চাইল। তো পরক্ষণ ওই ডাকাত ওই আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাইকে টেনে হিঁচড়ে জঙ্গলের কাছে নিয়ে গেল, যেন ওই জঙ্গলের ওখানেই তাকে কতল করে দিবে। পরক্ষণে ওই ডাকাত আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাই এর বুকের উপর চড়ে বসল আর গলায় ছুরি রেখে জবাই করতে উদ্যত হলো।
আচ্ছা,
জবাই করবে, উদ্যত হলো সে জবাই করবে। হঠাৎ বন থেকে একটি বাঘ আসলো গর্জন করতে করতে, আর এসেই আপনার যখন গর্জন করে আসলো সে ভয়ে বুক থেকে নেমে গেল এবং ওই বাঘটি ওই ডাকাতকে দুমড়ে মুচড়ে একেবারে নিঃশেষ করে
ছিন্ন ভিন্ন করে নিল,
আক্রমণ করলো এবং সেই বাঘ জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি এই গায়েবি যে সাহায্য পেলাম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম।
সুবহানাল্লাহ।
এই থেকে ঘটনা থেকে বোঝা যায় যে অত্যাচারীকে আল্লাহ তাআলা কি করেন, কিছুক্ষণ সময় হলেও অবকাশ দেন,
বিপদের মধ্যে
অবকাশ দেন, কিন্তু যখন দেখা যায় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন পাকড়াওয়ের অবস্থা খুব আলিমুম শাদিদ, কঠিন পাকড়াও, কঠিন আপনার তার জন্য ই রয়েছে, আজাব রয়েছে এই হত্যাকারীদের জন্য। আপনি দেখবেন সমাজের মধ্যে যে হত্যাগুলো হচ্ছে, আজকের আমরা সোশ্যাল মিডিয়া বলেন, পত্রিকা বলেন, বিভিন্ন তাদের কল্যাণে আমরা দেখতে পাই যেগুলো অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে হত্যার অবস্থা, এরকমটা করা ঠিক না। বিশেষ করে আপনি আশ্চর্য হবেন রফিক ভাই যে আমাদের সমাজে মা, যে মা সন্তানের লাথি পেটে বসে সহ্য করলো, যেই মা এত কষ্ট করলো, গর্ভধারণ করলো, তাকে দুনিয়ার মুখ দেখালো, সেই মা কিভাবে তার সন্তানকে, যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন দেখা যায় আপনার বলা হচ্ছে যে মায়ের যে কষ্টগুলো, সেই যে কষ্টগুলো, প্রসব বেদনা, সেই কষ্টগুলো যখন সন্তানকে হাতে নেয়, কোলে নেয়, তখন কি সব কষ্ট সে
ভুলে যায়।
আর সেই সন্তানকেই আপনার মা মেরে ফেলছে, সন্তানকেই সেই মা হত্যা করছে। আপনি দেখবেন আমাদের এখন যে অবস্থানটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন দেখা যায় যে মানুষকে মারার একটা কেমন যেন পাল্লা চলছে, কথাবার্তা নেই, কোনো কিছু হলেই
মানে এই হত্যাটাকে, মানে এটা যে একটা মানে কবিরা গুনা, এটা যে অনেক বড় একটা গুণা, এটাকে গুণাটাকে গুণাই মনে করা হচ্ছে না। যে কিছু কল আছে, আমরা আমাদের ইনশাআল্লাহ দর্শককেও আমাদের সঙ্গে নিয়ে চলছি, আমরা ইনশাআল্লাহ কল শুনিয়ে দিন।
আমি হাসিব ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে জানতে চাচ্ছি হত্যাকারীর পরিণাম সম্পর্কে।
ইনশাআল্লাহ জবাজাল সঙ্গে থাকুন, আলোচনা করা হচ্ছে, পরিণাম সম্পর্কে আলোচনা আরও করা হবে ইনশাআল্লাহ, জানতে পারবেন। যে পরবর্তী কল।
আমি মোহাম্মদ শাকিল আহমেদ, আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। নিরপরাধ মানুষকে হত্যা করলে এর পরিণতি কতটুকু ভয়াবহ, এ সম্পর্কে বললে আমরা যারা দর্শক আছি এ থেকে অনেক কিছু শিখতে পারব।
মাশাআল্লাহ, কল করার জন্য অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকুন, আলোচনা চলছে ইনশাআল্লাহ, আরও আলোচনা হবে, আপনার উত্তর আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এর যে পরিণতি, কিছুটা আলোচনা হয়ে গেছে পরিবারের উপরে, সমাজের উপরে, আরও আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ, ক্রমান্বয়ে জানতে পারবেন। জি পরবর্তী কল।
আমি ঢাকা থেকে বলছি। ইসলামে মানব হত্যা জঘন্যতম অপরাধ, এ সম্পর্কে কিছু আলোচনা করলে খুশি হতাম
ইনশাআল্লাহ। জওয়াজাল আলোচনা করা হবে। ইমরান ভাই, এই যে আজকে সমাজে যে কথাটা আপনি বললেন এর পূর্বে, যে অনেক হত্যা এমনও রয়েছে যার কোনো কারণ জানা যাবে না, হত্যাকারী নিজেও জানবে না সে কেন হত্যা করছে, কিংবা যে হত্যা হচ্ছে হাদিসের আলোকে যে কথা আপনি বললেন, আসলে ওই হাদিসটাই কিন্তু দেখছি এখন প্রতিফলিত হচ্ছে সমাজে, এই হাদিসেরই প্রতিফলন পড়ছে, যে হত্যা হবে, যে মার্ডার্ড হবে, সেও জানবে না যে আমাকে কি কারণে হত্যা করা
হয়েছে। এখানে আসলে আমাদের জন্য, একজন মুসলমানের জন্য
জি,
ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আল কোরআন। যদি আমরা কোরআনুল করিমের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আর ইহদিনা সিরাতাল মুস্তাকিমের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিবা যাহারা গড়ে হোক অথবা সমাজে যেখানে যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যদিও আমরা দেখি আমাদের প্রশাসন চেষ্টা করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তাদেরকে বের করা হয়, কিন্তু আসলে বাস্তবিক যে এর যে সমাধান, যে একজন ব্যক্তি সে এই অপরাধ থেকে সে যদি সঠিকভাবে যদি তাকে বের হতে হয়, বের হওয়ার জন্য যে জিনিসটা তাকে লাগবে, যে যখন একজন মানুষের কাছে কোরআনুল করিমের সঠিক জ্ঞান তার মাঝে থাকবে, যে ইতিহাস সম্পর্কে তার জ্ঞান থাকবে। যেমন আমরা যদি ইসলামের ইতিহাসের মধ্যে হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা পাবেন, হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা অনুকে কাবিল যে হত্যা করলো, আমরা কিতাবের মধ্যে লেখা
দুই ভাই ছিল আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম।
এই যে দুইজনের যে ইতিহাসের মধ্যে একটা একটা বিষয় এটার সাথে জড়িত, সেটা হচ্ছে এখানে নারী সংক্রান্ত যে বিষয়টা। আপনার এরপরে যদি রফিকভাই আপনি দেখেন, এরপর পর পরে যদি অসংখ্য ঘটনা আপনার ইতিহাসে পাবেন যে ঘটনার সাথে শয়তান কোনো মহিলার আকৃতিতে সুরতে নারীদের মাধ্যমে সেই ঘটনা কি আপনার সম্পৃক্ত। ওখানে যে হাবিল রাদিয়াল্লাহু তাআলাকে কাবিল যে ইয়েটা করলো, আপনার সে জিদের মধ্যে এসে, জোশের মধ্যে এসে শয়তান তার উপর যখন সাওয়ার হলো, সাওয়ার হওয়ার পরে সে কিন্তু আপনার এমন এক নিকৃষ্ট কাজ করলো। কিতাবের মধ্যে লেখা হয় ইসলামের মধ্যে অর্থাৎ সর্বপ্রথম যিনি হত্যার আবিষ্কারক যিনি, সে হচ্ছে কি আপনার কাবিল। এবং কিয়ামত পর্যন্ত যারা এই কবিরা গুনাহের সাথে জড়িত হবে, তাদের একটা গুনাহ আপনার ওই কাবিলে
আর আমলনামাতেই চলে যাবে
এই ঘটনাটা কেন ঘটলো আমরা সবাই জানি। এই ঘটনার পিছনে ছিল আপনার নারী সংক্রান্ত অর্থাৎ আপনার সিস্টেম মোতাবেক যে কন্যার সাথে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে কন্যার সাথে আপনার হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে অমান্য করলো, আপনার আল্লাহ
নিয়মটাকে ভঙ্গ
করলো, ভঙ্গ করতে। আজকে আপনি দেখবেন আমাদের সৈয়দ আলফাসানি আত্তারি উনি একটা কথা বলছেন যে আমাদের সমাজের মধ্যে যে বিভিন্ন যে কারণগুলার বলতে গিয়ে যে আপনার ঘটনা যে হচ্ছে আপনার হত্যার মধ্যে, যে একটা যদি আমরা দেখি যে আপনার কোনো প্রকারের বিভিন্ন ধরনের আপনার নারী সংক্রান্ত যে বিষয়গুলোতে যে স্বাভাবিক কোনো একটা বিষয় আমার মনের মিল হয় নাই, অথবা আমার একটা উদ্দেশ্য ছিল, আমার সেই উদ্দেশ্যটা আমার কি হয় নাই,
পূর্ণ হয় নাই।
এখন উদ্দেশ্য তো আমার পূর্ণ হয় নাই, আমি যখন উদ্দেশ্য পূর্ণ না হওয়ার কারণে যে এখন আমি সিদ্ধান্ত নিলাম হয়তো আমি ওই মেয়েকে হত্যা করব, না হলে আমি ওই ছেলেকে হত্যা করব। আর এ ধরনের ঘটনা আমাদের সমাজে দিন দিন বাড়তে যাচ্ছে। এখানে আমরা যদি দেখি আমাদের কয়েকজন দর্শকের আমাদের কলও ছিল, যারা মানুষকে অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে থাকে তাদের পরিণাম কি। কোরআনুল করিমের একটি আয়াতে মোবারকা পাঁচ পারা সুরা নিসার আপনার 93 নম্বর আয়াতে মোবারকা কানজুর ইমান থেকে অনুবাদ, যে ব্যক্তি কোনো মুসলমানকে জেনে বুঝে হত্যা করে তবে তার বদলা হচ্ছে জাহান্নাম, যাতে দীর্ঘদিন তাকে থাকতে হয়। আল্লাহ তাআলা তার উপর রুষ্ট হয়েছেন এবং তাকে অভিশপ্ত করেছেন, তার জন্য তৈরি করে রেখেছেন মহা শাস্তি। তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে এই আয়াত মোবারকার শানে নুজুল এভাবে এসেছে, আপনার একজন মুনাফিক মুসলমান ছিল যার নাম ছিল মুকাইয়াস, তো সে মুকাইয়াস বনু নাজ্জার যে গোত্র ছিল ওই গোত্রের মধ্যে আপনার ওই মুকাইয়াসের ভাইকে নিহিত অবস্থায় পাওয়া গেল।
আচ্ছা,
আর এর হত্যার কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কে বা হত্যা করলো, কারা হত্যা করলো, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বনু নাজ্জার গোত্রকে বললেন যে তোমাদেরকে এর বিনিময় রক্তপণ হিসাবে তোমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম কিছু নির্ধারণ করলেন যে তোমরা এটা পরিশোধ করো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক আপনার বনু নাজ্জার তারা কী করলেন, সেই রক্তপণ তারা কী করলেন, পরিশোধ করলেন। কিন্তু পরিশোধ করলেন সে তো সেই জিনিসটাকে হাতে নিল, নেওয়ার পরে সে ওই রাত্রেই আপনার ওই মুকাইয়াস কেন তার ব্যাপারে বলার উদ্দেশ্য, সে এমন একটা অপরাধ, মানে তার এই অপরাধটার কারণে তার কত বড় ক্ষতি হলো। আজকে আমাদের সমাজে এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যারা মানুষকে হত্যা করে তাদের শেষ পর্যন্ত তাদের পরিণতি কী হয়ে থাকে এ বলার উদ্দেশ্য। সে মুকাইয়াস সে রাতেই ওই বনু নাজ্জারের গোত্রের একজন মানুষকে হত্যা করে চলে গেল। একদিকে মানে সে প্রতিশোধ নিচ্ছে, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক বনু নাজ্জার গোত্র কি করলো, মুক্তিপণ আদায় করলো,
একটা মীমাংসার দিকে যাচ্ছে,
না মীমাংসা হয়ে গেল। মীমাংসা হচ্ছে যে বনু নাজ্জারকে বললো যে তোমার ভাইয়ের যেহেতু এখানেই পাওয়া গিয়েছে তো তোমার ভাইয়ের এর বিনিময় হিসাবে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। কিন্তু সেই রাতে সেই যাওয়ার সময় বনু নাজ্জার গোত্রের একজন ব্যক্তিকে হত্যা করে সেখান থেকে চলে আসা, কিন্তু যাওয়ার সময় সে যখন মুখ্য অভিমুখে রওনা হলো, রওনা হতে গিয়ে সে ইসলাম থেকে বের হয়ে চলে গেল। তো কিতাবের মধ্যে লেখা হয় যে ইসলামের সর্বপ্রথম যিনি আপনার মুরতাদ, যিনি ধর্মত্যাগী, সে ছিল মুকাইয়াস, সে ছিল মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার পরও যখন সে মানুষ হত্যা করলো, হত্যা প্রথমত সে হত্যা মানুষ হত্যা করলো, মানুষ হত্যা করার পরে শয়তান এখন তাকে কিন্তু ছাড়ে নাই, সে অতঃপর কী করলো, সে ইসলাম ধর্ম থেকেও সে কী হয়ে গেল, বের হয়ে গেল। এখানে আসলে বাস্তবিক আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা, যারা হত্যা রাহাজানি অর্থাৎ মানুষকে কতল করে থাকে, হত্যা করে থাকে, ওলামা ইকরাম বলেন যে তাদের ইমানি অবস্থা দুর্বল হয়ে যায় এবং যে কোনো সময় তাদের ইমান পর্যন্ত চলে যাওয়ার কী থাকতে পারে, সম্ভাবনা থাকতে পারে। কেন শয়তান একজন মানুষকে যদি তার ইমানকে যদি নষ্ট করতে চায়, তার ইমানকে যদি বরবাদ করতে চায়, তো সে তাকে অ্যাডভান্স তাকে দিয়ে গুনাহা করায়, তাকে দিয়ে সগিরা গুনাহা করায়, কবিরা গুনাহা করায়। যখন সে সগিরা গুনাহা করে, সে এরপর শয়তান আরও তাকে কী করে, হাবি করে, এরপর তাকে দিয়ে কবিরা গুনাহা করায়। কবিরা গুনাহ করানোর মধ্যে যখন শয়তান সাকসেস হয়, এখন তাকে তার ইমান হনন করার জন্য, তাকে বেঈমান বানানোর জন্য শয়তান কিন্তু তার পেছনে লেগে যায়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে সাতটি ধ্বংসশীল গুনাহ থেকে তোমরা বিরত থাকো, আর ওই সাতটির মধ্যে একটা হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা।
খুব চমৎকার বলেছেন মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন খুব ভালোবেসে, দয়া করে, মায়া করে সৃষ্টি করেছেন এবং সুন্দর আকৃতি দান করেছেন আল্লাহ তাআলা মানব জাতিকে, সুন্দর অবয়ব দান করে সৃষ্টি করেছেন। আর এই মানব জাতিকে যখন কেউ হত্যা করে, তার অন্যায়ভাবে যখন কাউকে, কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করা হয়, সে সম্পর্কে সুনান তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সুনানে তিরমিজি আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কী ইরশাদ করেছেন, আসমান ও জমিনের সমস্ত অধিবাসীরা একত্রে মিলিত হয়েও যদি একজন মমিনকে হত্যা করার কাজে অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তাদের সকলকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
আল্লাহ আল্লাহ,
সকলকে উপুড় করে, একজন মমিন নির্দোষ ব্যক্তিকে যদি সমস্ত সৃষ্টিকুল মিলেও যদি হত্যার পরিকল্পনা করে, অংশ নেয় সেই হত্যার মধ্যে, আল্লাহ তাআলা সবাইকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই যে হাদিসে মুবারাকা, এর দ্বারা এক তো হচ্ছে আমরা এর পরিণাম সম্পর্কে জানতে পাচ্ছি, হত্যার যে সকল কারণ আলোচনা হয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে ওয়াকিবহাল না থাকা, অজ্ঞতা, দিন ইসলাম কি বলেছে মানুষের মর্যাদা সম্পর্কে, মানুষের মূল্যায়ন সম্পর্কে, মানুষের জান মাল ইজ্জত আবরু সম্পর্কে। একজন মুসলমানের জান মাল ইজ্জত আবরু অন্য মুসলমান ভাইয়ের জন্য আমানত, এটাও তো বুঝতে হবে। এই জ্ঞানটুকু যদি না থাকে তাহলে সে কী করে একজন মুসলমানের আমানতকে সে রক্ষা করবে? তো কাজেই ইসলাম যে শিক্ষা দিয়েছে, কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন রেখে গেছেন, যে হাদিস তিনি বর্ণনা করে গেছেন, তার আলোকে একজন মানুষ যদি জীবন গড়ার চেষ্টা করে, অর্থাৎ নিজের মনুষ্যত্বের ভিতরে, মানে মানুষের মানুষরূপী পশুর ভিতরে যে পশুত্ব ভাবটা থাকে সেটাকে যদি দূর করতে হয়, তাহলে আমাদেরকে ইসলামের সঠিক পথে চলতে হবে। এটা যদি আমরা চলতে না পারি তাহলে ব্যর্থ হব।
জি, আপনার হাদিসে মোবারকার সাথে আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যে যদি সমগ্র আসমান এবং জমিনবাসী যদি একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে কী করবে, যে পাকড়াও করবে।
জি,
আজকে আপনি দেখবেন যখন কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অথবা হত্যার কোনো ঘটনা যখন প্রশাসনিকভাবে যখন এটাকে তদন্ত করা হয় তখন বেরিয়ে আসে যে অসংখ্য মানুষ এর সাথে জড়িত থাকে। আসলে এখানে
যাদের নাম প্রথমত কিন্তু আসে না, ধীরে ধীরে তদন্ত করার পর পর আস্তে আস্তে আসে।
এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে হয়তো আপনি সরাসরি বা আপনি হত্যা করেন নাই কিন্তু আপনি সহযোগিতা করেছেন, আপনি পাহারা দিয়েছেন। আমরা পূর্বের আমাদের দেশীয় বিভিন্ন ঘটনাগুলোতেও অনেক সময় এমনও জানা গিয়েছে যে আপনার অর্থাৎ সেই কিছু পরিমাণ আংশিক মানে অল্প
জড়িত ছিল,
অংশে জড়িত ছিল।
এখানে অনেকভাবে জড়িত থাকতে পারে, হুকুমদাতা হতে পারে,
জি,
এরপরে আপনার সাহায্যকারী হতে পারে,
হুকুমকে পালনকারী হতে পারে
এবং সরাসরি ক্লিং মিশনে অংশগ্রহণকারীও হতে পারে এবং গণপিটুনি আমাদের কিছুদিন মানে এখনো আছে হয়তো, গণপিটুনির দ্বারা যে মানুষগুলো হত্যা করা হয় সে হতে পারে অপরাধীও হতে পারে,
জি,
সমাজের মধ্যে, এবং অনেকাংশে অনেক সময় দেখা যায় সে অপরাধীও
নয়
তাকেও কি এভাবে অপরাধী সাজিয়ে গণপিটুনি দেয়া হয় এবং তাকে হত্যা করা হয়,
এমন ঘটনাও রয়েছে
সমাজের মধ্যে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খুবই লক্ষণীয় এবং বর্জনীয়। কোরআনে পাকের মধ্যে এ ব্যাপারে অসংখ্য জায়গায় মহান রব তাআলা আমাদেরকে হুকুম করেছেন। সূরা মাইদা আয়াত নম্বর 32 মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে, এবং যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে। এবং সূরা নিসা আয়াত নম্বর 93 আল্লাহ পাক ইরশাদ ফরমান, যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে, আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হবেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এখানে কিন্তু কয়েকটি বিষয় রফিক ভাই আপনার দেখা যায়, যারা এই অন্যায়ভাবে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলো এবং এই কাজের মধ্যে জড়িত হলো, তো তাহলে তার জন্য দেখা যায় সে চিরকাল সে কি হবে, তার শাস্তি জাহান্নাম, সে চিরকাল জাহান্নামে থাকবে, তার শাস্তি জাহান্নাম এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। এরপরে আপনার কি দেখা যায়, আপনার তার উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হবেন, তাকে আল্লাহ তাআলা আপনার অভিসম্পাত করবেন, তার উপর অভিশাপ প্রদান করা হয়েছে মহান রব তাআলার ব্যাপার থেকে। আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা যার প্রতি অভিসম্পাত করবে তার অবস্থা কি হতে পারে।
এই যে আপনার ইটা দেখা যায় এবং ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন তার জন্য, তো এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি কি কাজ করছি। আমরা আত্মহত্যার ব্যাপারে আলোচনা করে থাকি, দেখা যায় যে আত্মহত্যা বলা হয়, আমিল সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া মাদানী মুজাকারার মধ্যে অসংখ্যবার ইরশাদ করেছেন যে যিনি আত্মহনন করেন সে দুনিয়ার অনেক কিছু থেকে বেঁচে থাকার জন্য অথবা বাঁচার জন্য,
পরিত্রাণ পাওয়ার জন্য
সে এই নিজের
পথ বেছে নেয়,
নিজের
আত্মহননের পথ বেছে নেয়।
কিন্তু সে আদৌ এগুলো থেকে পরিত্রাণ পেল না,
সে আরো জড়িয়ে গেল, আরো বিপদে জড়িয়ে গেল। খুব চমৎকার বলেছেন, আমি ফিরছি আবার আপনার কাছে। আলফসানি ভাই, কল আছে কিছু, জি কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানের আজকের বিষয় নেওয়া হয়েছে হত্যা। আমি জানতে চাচ্ছিলাম যে ব্যক্তিগত ও সামাজিক জীবনে হত্যার প্রবণতা কিভাবে রোধ করা যায়, জানিয়ে দিলে খুবই উপকৃত হতাম।
খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, এই প্রবণতা কি করে রোধ করা যায়, কি করে এই যে ব্যাধি রয়েছে মানুষের মাঝে, এটা একটা সামাজিক ব্যাধি, পারিবারিক ব্যাধি, উভয় ক্ষেত্রেই এটা একটা মহামারী। মানে এটাকে এমনও যদি বলা যায় যে কোনো মানুষ যদি সুস্থভাবে মৃত্যুবরণ করলো, সেক্ষেত্রে তো সে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করলো, এটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখি অসুস্থ থেকে কিংবা রোগে শোকে। কিন্তু হঠাৎ করে একটা মানুষকে যদি নির্দয়ভাবে কেউ হত্যা করে, তাহলে সেই হত্যাটা কেউ মেনে নিতে পারে না, এটা একটা অপমৃত্যু হিসেবে তখন সামনে চলে আসে।
আপনি দেখবেন না রফিক ভাই, আমি একটু এখানে যোগ করবো আপনার সাথে, তা হচ্ছে আপনি সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বের হলেন, এখন রাস্তার মধ্যে এমন একটা পরিবেশ, গাড়ির মধ্যে পেট্রোল মেরে দিল, গাড়িতে বোমা মেরে দিল, গাড়ি পুড়িয়ে দিল, এখন এখানে যে আপনার মানুষগুলো মৃত্যুবরণ করলো, এটা কি জন্য হলো? সে কি আগে থেকে তার জানা ছিল আমি এই পথেই যাব, এই পথেই আমার মৃত্যু হবে? তার পরিবার চেয়ে আছে তার জন্য, তার পরিবার চেয়ে আছে না,
পরিবার চেয়ে আছে, একটা পরিবার পথে বসে যায়,
পথে বসে যায়, তার পিতা মাতা, তার ছেলে
নির্মম, মানে অবর্ণনীয় পরিস্থিতি ঘটে যায় সেই পরিবারের
তার সাথে ঘটে। ওই আমরা একটা কথা আছে, সাপে যাকে কাটে সেই তার ব্যথা বুঝে, যন্ত্রণা কি আদৌ এছাড়া কেউ বুঝবে না, ঠিক না? এই কাজটা যার সাথে হয়েছে সেই জানবে, তার ফ্যামিলি জানবে, তার পরিবারবর্গ জানবে যে তার সাথে কি ঘটেছে,
কি হয়েছে।
তো এই আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন হত্যা, বোমাবাজি, আপনার গাড়ি পোড়ানো, আগুন জ্বালাও পোড়াও ইত্যাদি ইত্যাদি। আপনার আমরা ওই দিকটা একবারে না গিয়েও পারছি না, আমাদের সমাজের যেগুলো হচ্ছে
আলোচনা চলে আসে, এগুলো চলে আসে
মতের অমিলের কারণে, একদল আরেক দলের উপর ঘায়েল করার জন্য, একে অপরকে প্রতিশোধের আগুন নেয়ার জন্য, নিজের যে চাহিদা রয়েছে, নিজের যে নৈতিক যে আপনার চাহিদাগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য সে এই কাজগুলো করে থাকে। আর এখানে নিরপরাধ মানুষগুলো এখানে তারা মৃত্যুবরণ করে,
বলির শিকার হয়,
বলির শিকার হয়। সেজন্য আমাদেরকে এই জিনিসগুলো থেকে বুঝতে হবে যে ইসলাম বিনাশ ও ধ্বংস বিরোধী ধর্ম, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই ইসলাম অঙ্গহানি এবং হত্যা এদের নিরুৎসাহিত করেছে, এ থেকে হারাম বলেছেন, মহাপাপ ঘোষণা করা হয়েছে, পাপ একটা আর মহাপাপ একটা,
মহাপাপ একটা,
মহাপাপ ঘোষণা করেছে। এ বিষয়ে কোরআনে বলা হয়েছে সূরা নিসা আয়াত 29-এর মধ্যে, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আল্লাহ পাক দয়ালু, নিজেদেরকে হত্যা না করার জন্য বলা হয়েছে। হত্যার আপনার প্ররোচক যে, এই যে একটু আগে বলেছেন কেন হত্যা করা হচ্ছে, হত্যা কেন হয়, এ ব্যাপারে দেখা যায় যে হিংসা বিদ্বেষ ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আপনার এই হত্যাগুলো বেশি হয়,
হত্যাগুলো বেশি হচ্ছে।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেছেন যে তোমরা একে অপরের সঙ্গে বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, এবং একে অপরের পেছনে লেগে থেকো না, পেছনে পড়ো না। আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে যাও, কোনো মুসলিমের জন্য তার ভাইকে 3 দিনের বেশি ত্যাগ করা হালাল নয়, মুসলিমের সাথে। হাদিসে করিমার মধ্যে বুখারী শরীফের হাদিস।
জি,
এই হিংসা বিদ্বেষ ক্রোধ এজন্যই তো হত্যা এগুলো সংগঠিত হয়ে থাকে,
ধীরে ধীরে হত্যার দিকে মানুষকে, হত্যা সংগঠনের দিকে মানুষকে নিয়ে যায়।
এমনকি রফিক ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা তো দূরের কথা, ভয় দেখানো, চোখ রাঙানো থেকে নিষেধ করা হয়েছে,
নিষেধ করা হয়েছে,
নিষেধ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
হাদিস আছে বাপু, মুসলিম শরীফের একটি হাদিসও আছে যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জিহ্বা দ্বারা, হাত দ্বারা অন্য মুসলিম হেফাজতে না থাকে, নিরাপত্তা লাভ না করে।
এটা তো আছেই বুখারী শরীফের একটি হাদিস যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র তাক না করে, কারণ সে জানে না যে হয়তো শয়তান তার হাত থেকে তা বের করে দিতে পারে, ফলে সে জাহান্নামের
অতল গহ্বরে নিক্ষিপ্ত
হবে। এখানে কিন্তু আমাদের সমাজে হচ্ছে, কিছুদিন পূর্বেই আপনার রিয়াজ ভাই বলেছিলেন আমাদের মুবাল্লিক, যে দুই ফ্রেন্ডের সাথে আলোচনা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, তো হয়তো জন্মদিনে কোনো আয়োজন চলছিল, ছুরিও ছিল, তাক করছে, বললো মেরে দিব,
মানে খেলার ছলে,
খেলার ছলে মেরে দিব, পালে মার,
দুষ্টমি করছে,
হ্যাঁ পালে মার, বলতে বলতে দিছে, ইন্তেকাল হয়ে গেছে।
এই এই এর সাথেই একটা মানে খুবই রিলেটেড একটা হাদিস এসেছে, একটা কল নিয়ে নিচ্ছি, এরপরে ইনশাআল্লাহ তাআলা এই হাদিসে পাক উপস্থাপন করছি। জি, কল শুনিয়ে দিন।
আমি খালেদ মাসুদ বলছি। আমার একটা জানার ইচ্ছিল, একজন নির্দোষ মানুষকে যে হত্যা করলো সে পুরো জাতিকে হত্যা করলো, বিষয়টি বুঝে বললে খুব উপকৃত হতাম
ইনশাআল্লাহ। যদি সময় খুব সংক্ষিপ্ত রয়েছে তারপরও এর উত্তর দেওয়ার যথারীতি চেষ্টা করা হবে। তো যে হাদিসে পাকটি সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আমরা আলোচনা করছি। যে হাদিসে পাকটি আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে হত্যাকারী তার মাথার সঙ্গে নিহত ব্যক্তির মাথা লটকানো অবস্থায় উপস্থিত হবে। আল্লাহু আকবার। যে হত্যা করবে, যাকে হত্যা করবে, তার মস্তক হত্যাকারীর মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে, লটকানো অবস্থায় থাকবে। নিহত ব্যক্তি বলবে, হে রব আজ্জা বাজাল, তাকে জিজ্ঞেস করুন সে কেন আমাকে হত্যা করেছে, তাকে জিজ্ঞেস করুন। এই যে একটা ওই প্রেক্ষাপট, কিয়ামতের যে ভয়াবহ প্রেক্ষাপট, এটা যদি কেউ চিন্তা করে, জাহান্নামের বর্ণনা যদি কেউ জানে, কবরের শাস্তির ব্যাপারে কেউ যদি শোনে, তাহলে আশা করা যায় যে দিন সম্পর্কে একজন মানুষ যখন জানবে, তখন এ ধরনের গর্হিত কাজ থেকে, এ ধরনের যে ন্যাক্কার যে কাজ রয়েছে, এই কাজগুলো থেকে মানুষ বিরত থাকবে বলে মনে করি। কি বলেন আপনি ইমরান ভাই?
রফিক ভাই, স্বাভাবিকভাবে হয়তো আমরা জানি যারা হত্যা করে তারা তো অপরাধী, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কিন্তু অপরাধ থেকে মুক্ত না। ইসলামী এই বিষয়টাকে এমনভাবে নেওয়া হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ ফরমান, যখন দুইজন মুসলমান তরবারি নিয়ে একে অপরের সাথে যুদ্ধ করে, মানে একে অপরকে আঘাত করতে চায়, হত্যাকারী এবং নিহিত উভয়ই জাহান্নামে যাবে। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যা করেছে তার বিষয়টা তো বুঝে আসে, কিন্তু যে
হত্যা হলো
হলো তার কি অপরাধ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, সেও তার প্রতিনিধিত্বে হত্যার আগ্রহী ছিল। আজকে আপনি দেখবেন এমন কিছু হত্যাকাণ্ড আমাদের সমাজের মধ্যে, যে হয়তো এক পক্ষ হত্যা করে চলে আসলো, কিন্তু যে নিহিত হলো তার মধ্যেও কিন্তু সেই ওই জিনিসটা ছিল যে আমি তাকে কি করবো,
হত্যা করবো, একটা ইন্টেনশন কাজ করে, খুব কাজ করে,
কাজ করে। এই কারণে আজকে যারা আমাদের সমাজের মধ্যে, হয়তো আমরা ভাবি যে লোকটা নিহিত অবস্থায় যে তাকে হত্যা করা হলো, তাকে মেরে ফেলা হলো, কিন্তু যদি এটাকে ভালোভাবে যদি পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে বিষয়টা এমন ছিল যে একে অপরের প্রতি কি ছিল,
একটা আক্ষেপ ছিল,
আক্ষেপ ছিল। তো এখানে আমরা
যে আক্রোশ ছিল,
আক্রোশ ছিল
একজন আরেকজনের প্রতি,
এই বিষয়টাকে যদি আমরা দেখি আজকে আমাদের সমাজে ছোটখাটো বিষয় নিয়ে, আসলে বেশিরভাগ ক্ষেত্রে যে মৃত্যু অর্থাৎ হত্যার যে ঘটনাগুলো পাওয়া যায়, রফিকভাবে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ছোটোখাটো বিষয় নিয়ে, হয়তো দুইজনের মধ্যে জায়গা জমি নিয়ে একটু মলমালিন্য হলো, গ্রামের মধ্যে আপনার জমিতে কাজ করতে গিয়ে, ফসলের ক্ষেত্রে কাজ করতে গিয়ে একটু মলমালিন্য হলো, এখন সে তার পুরো এলাকার মানুষকে নিয়ে সে আপনার তার বিপক্ষের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। এখানে যে দায়িত্বটা ছিল, আমি একজন মুসলমান হিসাবে যে ছোট্ট একটা বিষয় নিয়ে হলো, যাদেরকে বলা হচ্ছে তারা, তাদের উদ্দেশ্য হচ্ছে যে না, আমরা এই কাজে যাব না, আমি আমি মুসলমান, আমরা যদি এখন পুরা গ্রামবাসী যদি আমরা একত্রিত হই এবং আমরা যদি তাদের ওই গ্রামের উপর যদি আমরা ক্ষিপ্ত হই, কিন্তু ওই গ্রামের সবাই কিন্তু বসে থাকবে না, তারাও কিন্তু ক্ষিপ্ত হবে, আর এর পক্ষান্তরের ফলাফল রেজাল্ট আমাদের সামনে, যে সকল গ্রামের মধ্যে, যে সকল এলাকার মধ্যে আপনার ঘনহার যে হত্যা সংঘটিত হওয়ার যে ঘটনা ঘটে, এর মধ্যে দেখা যায় প্রথম হয়তো দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, কিন্তু সমাজের মধ্যে এমন ব্যক্তি ছিল তারা চাইলে ওই দুইজনকে মীমাংস করে দিয়ে তারা এত বড় বিপদ থেকে মানুষকে বাঁচিয়ে
উদ্ধার করতে পারত। কিন্তু
সেখানে সেখানে আপনার তৃতীয় পক্ষ যে হয় না, তৃতীয় পক্ষ শয়তান, শয়তান অনুসারী, তোর কি শক্তি কম আছে, তোর কি টাকা পয়সা কম আছে,
আর উস্কে দেওয়া হয়,
উস্কে দেওয়া হয়,
এভাবে
দেওয়া হয়,
দুজনের মধ্যে উস্কে দেওয়া হয়, দুই বংশের মধ্যে, দুই গোত্রের মধ্যে লাগানো হয়, তারাও কিন্তু এই অপরাধের অপরাধী হয়ে যায়।
একটা বিষয় আমি অ্যাড করবো, হয়তো আমাদের আস্তে আস্তে সময় অনুষ্ঠানের প্রোগ্রামের টাইম শেষের দিকে প্রায়, কিন্তু রফিক ভাই বিভিন্ন সময় আজকে আমাদের বাংলাদেশেও অনেক সময় আমরা শুনতে পাই, আপনার ব্রিজের নিচে দেখবেন, তারপর সমুদ্রের কিনারায় দেখবেন মানুষ পাওয়া যাচ্ছে, প্রায় শোনা যাচ্ছে যে কাউকে আপনার এখানে পাওয়া যাচ্ছে, ওখানে পাওয়া যাচ্ছে,
ড্রেনের মধ্যে ফেলে রেখেছে,
মধ্যে ফেলে যাচ্ছে,
টুকরো টুকরো করে পলিথিনের ভিতরে ভরে রেখেছে।
যদি আমাদের সমাজে যে কেউ না কারণ না কারোর মাধ্যমে লোকটা হত্যা হয়েছে
হয়েছে,
কিন্তু এর পিছনে কারণ কি, যদি আমরা কারণ দেখি, এমন কিছু কারণ যে কারণগুলো আমরা যখন যাচাই বাছাই করে যখন আমরা জানতে পারি এই কারণ,
তাহলে মানে কারণগুলো আরেকটু উঠে আসা উচিত আলোচনায়, যে কি কি কারণ, ওই কারণগুলো যদি আমরা চেক দিতে পারি, ছিদ্রগুলো বন্ধ করতে পারি সমাজের এই অসঙ্গতি, তাহলে আমার মনে হয় এর পরিত্রাণের একটা পথ বের হয়ে আসবে।
যেমন একটা কল আমাদের প্রোগ্রাম আসছিল যে হত্যার যে কারণগুলো আমাদের সমাজে হচ্ছে এর কারণগুলো কি। আমি একটা ঘটনা বলবো, এই ঘটনা থেকে একটা কারণ স্পষ্ট যেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরি দামাত বারাকাতুমুল আলিয়া নেকির দাওয়াতের মধ্যে এই ঘটনা উল্লেখ করেন। কোনো একটি মহল্লার মধ্যে হঠাৎ করে আপনার গন্ধ আসা শুরু হলো, একটি ঘর থেকে, একটা বদ্ধ ঘর থেকে গন্ধ আসা শুরু হলো। এলাকার মানুষ একত্রিত হলেন, হওয়ার পরে ওই ঘরের তালা লাগানো ছিল, এক প্রকার তালা লাগানো ছিল। প্রশাসনকে যখন খবর দেওয়া হলো, তখন প্রশাসন এসে দেখলো যে সেখানে কোনো একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, আর এর সম্ভবত 2-4-5 দিন হয়ে গেল, এই কারণে সেখান থেকে গন্ধ আসতেছে। এখন অবশ্যই এর ঘটনার প্রশাসনিক একটা তদন্ত অবশ্যই কি হবে, এর যখন ঘটনাকে যখন ভালো করে যাচাই বাছাই করা হলো, এর অবশ্যই আসামি বের হয়ে আসলো। যখন একজন আসামি যখন বের হয়ে আসলো, তখন তার স্বীকারোক্তি যেটা সামনে আসলো, আর সেম এই ধরনের ঘটনা আমরা ইদানিং অনেকগুলো আমরা শুনতে পেলাম। ঘটনাটা কেমন ছিল, তারা ওই লোক সেই বাহিরের এলাকার ছিল, ওই এলাকার বাসিন্দা ছিল না, সেই এলাকাতে বসবাস করতো, কিন্তু এই এলাকার লোকদের সাথে সেই আপনার জুয়া খেলার মধ্যে সে লিপ্ত হলো। তো জুয়া খেলার মধ্যে যখন সে লিপ্ত হলো, একদিন সে ও জুয়া খেলার মধ্যে সে অধিক মাল, অধিক টাকা সে জিতে নিল, মানে সবার চাইতো সে টাকা বেশি জিতে নিল।
সবার মানে জুয়ার মধ্যে তো সবারই অংশীদারিত্ব থাকে, সবারটাই সে নিয়ে নিল, জিতে নিল।
যখন জিতে নিল, সবার মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো,
ক্ষোভ সৃষ্টি হলো।
যখন এই ক্ষোভটা সৃষ্টি হলো, এই ক্ষোভ সৃষ্টি হলো, ওই কয়েকজন যারা ছিল তারা তাকে ওই যে স্থানে তারা জুয়া খেললো, যে ঘরের মধ্যে, তাকে সবাই মিলে তাকে এখানে হত্যা করে তারা দরজা বন্ধ করে চলে গেল। কিন্তু এখানে একটা বিষয় আমি বলবো মাদানী চ্যানেলের দর্শককে, এই যে বিষয়টা, এটা কি একটা হত্যা করার বিষয় ছিল? আমরা যদি দেখি যে একটা মানুষ সে জিতে নিল, যে সে টাকা নিয়ে নিল, আমাদের মধ্যে যে একটা ক্ষোভ সৃষ্টি হলো, এখানে যে জিনিসটা আমাদের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে লোভ। আপনি কিছুদিন আগে হত্যা ঘটনা শুনেছেন, একজন একজনকে হত্যা করলো, জানতে পারলো তার কাছে কিছু অর্থ
আছে, বিকাশের টাকা আছে,
এখন তার মধ্যে লোভ সৃষ্টি হলো যে আমি যদি তাকে হত্যা করে ফেলি
টাকাটা আমি পেয়ে যাব।
দেখো এই ধরনের ঘটনা ঘটলো। এরপরে আমরা দেখি গত 4-5 মাস পূর্বে ওই ধরনের কিছু ঘটনা এমন ছিল, তাও কিন্তু যখন জানতে পারলো যে এই ফ্যামিলিতে বাহির থেকে টাকা আসে, অর্থাৎ তার ফ্যামিলি মেম্বার যে তিন দেশের বাহিরে থাকে, তাদের ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অর্থ সম্পদ স্বর্ণ গয়না রয়েছে, যখন সে জানতে পারলো, সে তার উদ্দেশ্য ছিল সম্পদ, যখন সে সম্পদ উদ্দেশ্য ছিল সম্পদ, সে সম্পদ সেখান থেকে যখন নিবে, এটা যখন তাকে যখন চিনি ফেললো যে অমুক, সে সম্পদ তো সেখান থেকে সংগ্রহ করলো, কিন্তু সে ওই ফ্যামিলির একজন সদস্যকে সেখানে কী করলো, মানে হত্যা করলো। এখন আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে আপনার সম্পদের লোভের কারণে কিন্তু হত্যা হয়ে থাকে, রাগের কারণে কিন্তু মানুষ হত্যা হয়ে যায়, আপনার
বেপর্দার কারণে হয়ে থাকে,
বেপর্দার কারণে হয়ে থাকে, নারী সংক্রান্ত কারণে হয়ে থাকে, এবং বিশেষ করে
ক্ষমতার
লোভে হত্যা হয়ে থাকে। এবং বেশিরভাগ যে হত্যাগুলো হয়ে যাবে, দেখবেন যে মানুষ যখন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, পারিবারিকভাবে হোক, ঝগড়া হলো, আপনার একটা ঘরের ঘটনা, আমাদের দেশীয় ঘটনা, ঘরের মধ্যে যখন পরিবারের সদস্যদের মধ্যে যখন একটু মলমালিন্য হলো, যখন ঝগড়া হলো, এই ঝগড়া হওয়ার পরে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা, আপনার সন্তানেরা, মা এবং তার সন্তান মিলিয়ে তার বাবাকে হত্যা করলো।
আল্লাহ,
আচ্ছা যখন ঘটনা যখন আপনার যাচাই করে দেখা হলো, তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের ফ্যামিলি মেম্বার যারা ছিল, তাদেরকে হয়তো তাদের বাবার পক্ষ থেকে কিছু উপদেশ ছিল যে এই বিষয়গুলো করা যাবে না, এটা করার বাবা নিষেধাজ্ঞা ছিল, তো তারা তো তার বাবার হুকুম তো মানেই নাই, পক্ষান্তরে তারা যাতে করে স্বাধীনতা পেয়ে যায়, তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, তার বাবাকে হত্যা করলো। আমি মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে আমি দুনিয়াতে আমি স্বাধীন হয়ে গেলাম, আমি টাকাওয়ালা হয়ে গেলাম,
দুনিয়াতে আমি সব কিছুই পেলাম, অর্থও পেলাম, সবই পেলাম, কিন্তু
এরপর কোথায়, যে আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, যাওয়ার পরে এর কি, এই যে একটা শাস্তি, এর যে ভয়াবহতা যেটা কোরআন করিমের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, এবং আমি মৃত্যুর পরে যে আমার একটা হিসাব হবে, আমাকে যে হিসাব দিতে হবে, আমার আমল নামাতে যদি নেকি না থাকে তাহলে কাল কিয়ামতের দিন যে আমাকে জবাব দিতে হবে, এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি স্মরণ করে, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কি জানো সবচেয়ে নিঃসহ ব্যক্তি কে, অসহায় ব্যক্তি কে? তখন সাহাবা ইকরাম বললেন যে যার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ নেই, আমরা তাকেই নিঃস্ব বলে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বরং না, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে
নিঃস্ব ব্যক্তি
যে কিয়ামতের দিন নেকি নিয়ে উঠবে, নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, যাকাতের সওয়াব নিয়ে উঠবে, উপস্থিত হবে, কিন্তু সাথে সাথে সে ওই সকল লোকদেরকে নিয়ে উপস্থিত হবে যাদেরকে দুনিয়াতে সে গালি দিয়েছে, যাদের সম্পদ আত্মসাত করেছে, যাদেরকে ধমক দিয়েছে, বিনষ্ট করেছে, এবং কাউকে খুন করেছে, কাউকে প্রহার করেছে, তারা তাদের থেকে নেকিগুলো কি করবে, নিয়ে নেবে।
খুব চমৎকার,
যখন নেকিগুলো নিয়ে নেবে সর্বশেষ অবশিষ্ট তার কাছে কোনো নেকি থাকবে না,
কিন্তু সে নিঃস্ব হয়ে থাকে, তখন হুকুম দেওয়া হবে জাহান্নামে
থাকবে না, কিন্তু এখনো তার কিন্তু পাওনাদার বাকি থাকবে, তখন ওই পাওনাদারদের
গুনাহ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এবং
সেই
সময় একেবারে শেষ পর্যায়ে আলফিসানি ভাইয়ের দিকে সংক্ষিপ্ত যদি এর প্রতিকার যদি, আজকে মাশাআল্লাহ আমাদের ইমরান ভাই খুব সুন্দর মাদানী ফুল দিলেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অনেক কিছু আজকে জানলাম যে হত্যার কারণ সম্পর্কে, এখন আমরা যাব যে প্রতিকারে যে কি করে এই হত্যাকে আমরা সমাজ থেকে এটাকে লাঘব করে ধীরে ধীরে এটা মানুষের মাঝ থেকে এটাকে দূরে সরিয়ে দিতে পারি।
জি, এটা খুব সুন্দর বলেছেন, অলরেডি এগুলো আমরা অনেক অংশে বলে ফেলেছি,
অনেক অনেক আলোচনা হয়ে গেছে, তাও সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই।
যদি আমরা কমিয়ে ফেলি এবং লোভ লালসা যদি আমাদের মাঝ থেকে দূরে চলে যায়, তখন দেখা যাবে এগুলো আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আপনার সূরাত তাকবীর আয়াত নাম্বার 8-9 মধ্যে ইরশাদ হয়েছে, যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো, এর জবাব তার মা বাবাকে দিতে হবে।
আল্লাহ,
এর জবাব না দিয়ে এক পাও সে এগোতে পারবে না।
আল্লাহ,
তো সেজন্য দেখুন রিজিকের জন্য আপনার দেখবেন যে আমরা প্রায় বলে আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম রিজিক প্রদান করে থাকেন, সেই রিজিকের জন্য আমাকে পুরো পৃথিবীর জন্য, আপনি দেখুন একটা পাখি সে খালি পেটে আপনি ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, নীড় থেকে বের হয়, আর সে নীড়ে ফিরে পেট ভর্তি হয়, কে খাওয়ায় তাকে, পিপীলিকা তাকে খাবার কে দেয়, 18,000 মখলুকাতকে খাবার কে দেয়, একমাত্র আমরাই তো আশরাফুল মখলুকাত মানব জাতি।
জি,
ঠিক না, আমরা খাবারের টেনশন করি, তো সেজন্য এই রিজিকের টেনশনে অথবা কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন সেজন্য কল্লা আল্লাহ তাআলা রহমত বলা হয়েছে, আপনি সেজন্য আপনি তাকে হত্যা করে ফেলবেন, তো নিঃসন্দেহে এগুলো হারাম কাজ, ইসলামের মধ্যে মহাপাপ বলা হয়েছে, সেজন্য আমাদের এগুলো করা থেকেও বিরত থাকতে হবে,
বিরত থাকতে হবে।
কন্যা সন্তানের ব্যাপারে তেমন এসেছে, আল্লাহু আকবার, হাদিসে পাকের মধ্যে এসেছে যাদের ঘরে কন্যা সন্তান আসে রহমতের ফেরেশতারা ওই ঘরকে জিয়ারত করতে আসে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় একেবারেই শেখ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেতে যেতে একটি কথাই বলবো যে আল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণে তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে একজন নির্দোষ মানুষকে হত্যা করাকে গোটা মানব জাতি হত্যা করার মতো জঘন্য অপরাধ হিসেবে যে আখ্যায়িত করেছেন, প্রত্যেক মুসলিম ভাই ভাই, পরস্পর ভাই ভাই, আর একজন মানুষকে যদি হত্যা করা হয় আরেকজন মুসলমান কিন্তু সেটা সের কষ্টটা অনুভব করে। আজকে যদি আমাদের হাতের মধ্যে যদি আমরা ব্যথা পাই, এই ব্যথা কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে অনুভূত হয়। ঠিক তদ্রূপ একজন নির্দোষ মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলে আল্লাহ তাআলা এই জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকার, এই জঘন্য অপরাধ করা তো দূরের কথা, এর চিন্তা আমাদের মাথায় যেন না আসে, সেজন্য দোয়া করতে হবে। সময় আজকে একেবারেই শেষ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজাবাজাল পরবর্তী অনুষ্ঠানও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন।